শুভ সন্ধ্যা। আজ সোমবার, 13 নভেম্বর 2006 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এ অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজকের নির্ধারিত উপস্থাপিকা শিরিন আহমেদের ব্যস্ততার কারণে আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি এহসানুল্লাহ। আজকের অনুষ্ঠানে সপ্তাহ জুড়ে আছে বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস লিলুয়া বাতাস থেকে পাঠ। আজ আমরা শুনব এই উপন্যাসের প্রথম পরিচ্ছেদের অংশ। আসুন অনুষ্ঠান শুরু করা যাক। লিলুয়া বাতাস, রচনা হুমায়ুন আহমেদ, পাঠ জয়ন্ত চট্টোপাধ্যায়। আমার বড় খালা কিছুদিন হল ভূত দেখছেন, ঠাট্টা না সত্যি। ভূতগুলি তার শোবার ঘরে চিপায় চাপায় থাকে, তাকে ভয় দেখাবার চেষ্টা করে, তিনি ধমক দিয়ে তাদের বের করে দেন। এই তো কিছুক্ষণ আগের কথা, আমি আমার ঘরে বসে জুতা ব্রাশ করছি, আমার জুতা না, বাবার জুতা, তিনি আয়নার মতো ঝকঝকে জুতা ছাড়া পায়ে দেন না। তখন শুনলাম বড় খালা কাকে যেন ধমকাচ্ছেন, চাপা গলার ধমক। আমি জুতা হাতেই বড় খালার ঘরে ঢুকে দেখি তিনি খাটের সামনে উবু হয়ে বসে আছেন, তার হাতে একটা শলার ঝাড়ু। তিনি ঝাড়ু নাড়িয়ে নাড়িয়ে বলছেন, বের হ বলছি, বের হ, পুরাপান ভর্তি বাড়ি, তুই এদের ভয় দেখাবি, ঝাড়ু মেরে আজ তোর বিষ নামায় দেব, বদমাস। আমি বললাম, কার সাথে কথা বলছ? বড় খালা বললেন, বাবলু, জুতা দিয়ে তুই এর গালে একটা বাড়ি দে তো, এমন বাড়ি দিবি যেন এর চাপার দাঁত নড়ে যায়, বদমাইশটা খাটের নিচে। আমি খাটের নিচে উঁকি দিলাম, দুটা ট্রাঙ্ক, এক জোড়া স্যান্ডেল, একটা টিফিন ক্যারিয়ার এবং প্লাস্টিকের ছোট লাল বালতি ছাড়া আর কিছুই নেই। আমি বললাম, খালা, কিছু দেখছি না তো। খালা স্বাভাবিক গলায় বললেন, চলে গেছে, এর ভাগ্য ভালো, জুতার বাড়ি খাওয়ার আগেই গেছে। আমি বললাম, জিনিসটা কি? খালা চেয়ারে বসতে বসতে বললেন, পিচকা ভূতটা, এইটাই বদের হাড্ডি। বাবলু, টিভিটা ছাড় তো, আর পিছনের পর্দা টেনে দে, তোর মাকে বল আমাকে কড়া করে যেন এক কাপ চা দেয়, চিনি কম দিতে বলবি, এরা চা ঠিক মতো বানাতে পারে না, আধা কাপ চায়ে চিনি দেয় 3 চামচ, এক চুমুক দিলে কলিজা পর্যন্ত মিষ্টি হয়ে যায়। আমার খালার নাম মাজেদা বেগম, গত 7 বছর ধরে তিনি এবং তার বড় ছেলে জহির আমাদের সঙ্গে থাকেন। খালার স্বভাবে আচার আচরণে কোনো রকম অস্বাভাবিকতা নেই, শুধু মাঝে মধ্যে ভূত দেখেন, এই ভূত দেখার মধ্যেও কোনো বাড়াবাড়ি নেই, হইচই চিৎকার নেই, যেন ভূত প্রেতের দেখা পাওয়া মানব জীবনের স্বাভাবিক ঘটনার একটি। খালার সময় কাটে টিভিতে হিন্দি সিরিয়াল দেখে এবং পুরনো ম্যাগাজিন পড়ে, নতুন ম্যাগাজিন তিনি পড়তে পারেন না। আমি একবার তাকে দুটো নতুন সিনেমা ম্যাগাজিন কিনে এনে দিয়েছিলাম, তিনি পড়েননি, খাটের পাশে রেখে দিয়েছিলেন, কেউ আগে পড়বে, ময়লা করবে, পাতা কুঁচকাবে, তারপর তিনি পড়বেন, তার আগে না। এটাকে তার চরিত্রের অস্বাভাবিকতা বলা ঠিক হবে না, নতুন ম্যাগাজিন তিনি পড়তে পারেন না কারণ খালু সাহেব এ বিষয়টা পছন্দ করতেন না, ম্যাগাজিন খবরের কাগজ তিনি আগে পড়তেন, তারপরে অন্যটা পড়তে পারত, ভুলে কেউ যদি তার আগে খবরের কাগজ পড়ে ফেলত তিনি চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলতেন, নতুন খবরের কাগজ কিনে আনতেন, আগেরটা ছুঁয়ে দেখতেন না। খালু সাহেব মিজানুর রহমান খান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, রোড অ্যাক্সিডেন্টে 7 বছর আগে মারা গেছেন, কিন্তু তাঁর তৈরি করা নিয়মকানুন বড় খালার মধ্যে রেখে গেছেন। ওই যে কবিতাটা আছে না, পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে, খালু সাহেব উড়ে চলে গেছেন কিন্তু পুরনো ম্যাগাজিন দেখে গেছেন। খালু সাহেবের ব্যাপারটা পরে বলবো, আগে বড় খালার বিষয়টা শেষ করি। আগেই বলেছি বড় খালার বয়স পঞ্চাশের উপর, কিন্তু বয়সের কোনো দাগ তাঁর চেহারায় পড়েনি। মোটাসোটা থলথলে একজন মানুষ, সুখী সুখী চোখ মুখ, জর্দা দিয়ে পান খেতে পছন্দ করেন। সব ধরনের জর্দা না, ময়মনসিংহের মিক্সচার জর্দা কিংবা ইন্ডিয়ান গোপাল জর্দা। জর্দা খাবার সময় পানের রস তাঁর থুতনি গড়িয়ে প্রায় পড়ে পড়ে যখন হয়, তখন তিনি শোঁ করে টেনে সেই রস মুখে নিয়ে নেন। এই দৃশ্যটা খুব সুন্দর। তাঁর গায়ের রং ফর্সা, মেম সাহেবদের মতো ফর্সা। মেম সাহেবদের স্বভাবের সঙ্গেও তাঁর মিল আছে। তিনিও মেম সাহেবদের মতো গরম সহ্য করতে পারেন না। শীতের সময়ও তাঁর ঘরে এসি চলে। একমাত্র বড় খালার ঘরেই এসি আছে, অ্যারিস্টন কোম্পানির 1.5 টন এসি। যখন চলে ভোঁ ভোঁ শব্দ হয়, মনে হয় ভোমরা উঠছে। দিনরাত এসি চলার কারণে তার ঘর ফ্রিজের ভেতরের মতো ঠান্ডা হয়ে থাকে, তারপরও তার গরম যায় না। তিনি কোনো মতে একটা শাড়ি গায়ে জড়িয়ে রাখেন, শাড়ির নিচে পেটিকোট ব্লাউজ কিছুই পরেন না। সেই শাড়িও যে সবসময় গায়ে লেপটে থাকে তা না, উপরের অংশ যখন তখন নেমে কোমরের কাছে চলে আসে। বড় খালা তা নিয়ে মাথা খাবার না। আমাদের বাড়ির সবাই বড় খালাকে এই অবস্থায় অনেকবার দেখেছে, সবচেয়ে বেশি দেখেছি আমি। বয়সে ছোট বলে বড় খালা কখনো আমাকে গুনতির মাঝেই ধরতেন না। এখন আমি বড় হয়েছি, এইবার SSC দেব, এখনও তিনি আমাকে গুনতিতে ধরেন না। বড় খালার গরম বিষয়ক জটিলতার সঙ্গে আমরা পরিচিত বলে আমাদের কাছে বড় খালার অর্ধনগ্ন সমস্যা কোনো সমস্যা না। বাড়িতে নতুন লোকজন এলে তারা ঝামেলায় পড়ে। কাজের মেয়ে জিতুর মা আমাদের বাড়িতে প্রথম কাজ করতে এসেই চোখ কপালে তুলে বলল, ও আল্লাহ, দোতলার ঘরে এক বেটি ন্যাংঠাইয়া বৈশা আছে। বাবা তখন নাস্তা খাচ্ছিলেন, তিনি টেবিল থেকে উঠে এসে হুঙ্কার দিয়ে বলেন, হোয়াট, এত বড় কথা? তুমি কানে ধরো, কানে ধরে 10 বার উঠবোস করো। জিতুর মা বলল, আমি কানে ধরে উঠবোস করব কি জন্যে? আমি করছি কি? তুমি একজন সম্মানিত মহিলার সম্পর্কে আজে বাজে কথা বলেছ, এই জন্যেই তুমি কানে ধরে 10 বার উঠবোস করবে, যদি না করো তোমার চাকরি নট। জিতুর মা তেজি গলায় বলল, চাকরি নট হইলে নট, আমি ফুলপুরের মেয়ে, ফুলপুরের মেয়ে কানে ধৈরা উঠবোস করে না। বাবা বললেন, তাহলে বিদায়, এক্ষুনি বিদায়। তোমরা এই মেয়ের ট্রাঙ্ক কাঁথা বালিশ ভালো মতো পরীক্ষা করে দেখো, আমার ধারণা সে ইতিমধ্যেই কিছু জিনিসপত্র সরিয়ে ফেলেছে। ফুলপুর ময়মনসিংহ ডিস্ট্রিক্টে ময়মনসিংহের কাজের মেয়ে, চোরের হাড্ডি। জিতুর মাকে সকাল 9টায় বিদায় করে দেওয়া হল। সেদিন সন্ধ্যাতেই বাবা তাকে বস্তি থেকে ফিরিয়ে নিয়ে এলেন, 50 টাকা বাড়তি বেতন দিয়ে আনতে হল। ঢাকা শহরে কাজের মেয়ের খুব অভাব। গ্রাম থেকে শত শত মেয়ে শহরে আসে ঠিকই, কিন্তু তারা বাসা বাড়িতে ঢোকে না, সরাসরি গার্মেন্টসে চলে যায়। জিতুর মা অনেকদিন আমাদের মাঝে ছিল, শেষের দিকে বড় খালার সঙ্গে তার খুবই খাতির হয়। তারা দুজন একসঙ্গে বসে ঘণ্টার পর ঘণ্টা হিন্দি সিরিয়াল দেখত। জিতুর মা হিন্দি বুঝত না, বড় খালা বুঝিয়ে দিতেন। সালগিরা হল জন্মদিন, ওই যে হ্যাপি বার্থডে, বুঝেছ? জি বুঝেছি। ওই লম্বা মেয়েটার আর সালগিরা, সে দুনিয়ার বন্ধুবান্ধবকে দাওয়াত দিয়েছে, তার বয়ফ্রেন্ডকে দাওয়াত দেয় নাই, বুঝেছ? কাজটা অনার্য হয়েছে। মোটেই অনার্য হয় নাই, ঠিকই হয়েছে, আমি হলেও তাই করতাম। তুমি কি করতে? খালাজি, আমি দাওয়াত দিতাম, 10 জনদের দিতে পারছি, আরেকজন আকস্তা হইলে ক্ষতি কি? জিতুর মা কথাবার্তায় দু একটা ইংরেজি শব্দ ব্যবহার করে, যেমন এক্সট্রা, মিস্টেক, রিস্কি। সে আমাদের সঙ্গে 3 বছর ছিল, তারপর হঠাৎ একদিন কাউকে কিছু না বলে পালিয়ে যায়। যাবার সময় রান্নাঘর থেকে একটিন গরুর গোস্তের সুঁট কিনিয়ে যায়। বিষয়টা বেশ রহস্যজনক, এত জিনিস থাকতে সে একটিন গরুর গোস্তের সুঁটকি নিয়ে কেন পালাল? গোস্তের সুঁটকি বাবার খুব পছন্দের, কোরবানির গোস্তের অনেকটাই বাবার জন্য সুঁটকি বানিয়ে রাখা হতো। বাবা সুঁটকির শোকেই বেশ কাতর হলেন। সেদিন তিনি কাজে গেলেন না, হামকি ধামকি করতে লাগলেন, এই পিসাচি ডাইনিকে আমি যদি জেলের ভাত না খাওয়াই তো আমার নাম তোফাজ্জল হোসেন না, আমার নাম কুত্তা হোসেন। ঢাকা সাউথের SP জয়নাল আমার বাল্যবন্ধু, একসঙ্গে স্কুলে পড়েছি, সে অঙ্ক একেবারেই পারত না, তার হোমওয়ার্ক আমি করে দিতাম, ম্যাট্রিক পরীক্ষার সময় তার সিট পড়ল আমার পিছনে, সে যেন অঙ্কে পাশ করতে পারে এই জন্য আমি একটা করে অঙ্ক করতাম, খাতাটা খুলে রাখতাম, জয়নাল অঙ্কটা টুকত, তারপর আমি অন্য অঙ্কে হাত দিতাম। তাকে পাশ করাতে গিয়ে আমি অঙ্কে খারাপ করলাম, যেখানে লেটার মার্ক থাকার কথা সেখানে পেলাম 52। অঙ্কের কারণে আমার ফার্স্ট ডিভিশন মিস হয়ে গেল। যাই হোক, এটা কোনো ব্যাপার না, জিতুর মাকে টাইট দেওয়াটা হল ব্যাপার। সে ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। ইউ হ্যাভ সিন দি বার্ড, নট দি কেস। আমার বাবা তোফাজ্জল হোসেন খন্দকার বোকা মানুষ না বুদ্ধিমান মানুষ তা এখনও আমি ধরতে পারি না। তার কথাবার্তা আচার আচরণ বোকার মতো, এদিক দিয়ে তিনি বোকা। কিন্তু বোকাদের কর্মকাণ্ডের পেছনে কোনো উদ্দেশ্য থাকে না। বাবার সমস্ত কর্মকাণ্ডের পেছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। বাইরের মানুষ বাবাকে তোফাজ্জল হোসেন বলে না, বলে টাউট হোসেন। খালু সাহেবের মৃত্যুর পর বাবা যে বড় খালাকে এ বাড়িতে এনে তুললেন তার পেছনে উদ্দেশ্য আছে। খালু সাহেব ধনবান মানুষ ছিলেন, তিনি অনেক টাকা পয়সা রেখে গিয়েছিলেন। বাবার উদ্দেশ্য ছিল বড় খালাকে আমাদের বাড়িতে তুলে তার টাকা পয়সা হাতিয়ে নেয়া। বাবার এই উদ্দেশ্য সফল হয়নি, বড় খালা বাবার ফাঁদে কখনো পা দেননি। বাবা কিছুদিন পরপরই নতুন নতুন ব্যবসার পরামর্শ করতেন বড় খালার সঙ্গে। উৎসাহ এবং উত্তেজনায় তিনি তখন ঝলমল করতেন। বড় খালাও বাবার কথা খুব আগ্রহের সঙ্গে শুনতেন। আপা, আপনি যে শুধু সম্পর্কে আমার আপা তা না, আপনি আমার মুরব্বী। আজকে আমি এসেছি আপনার দোয়া নিতে, পাটা একটু আগায় দেন, সালাম করি। বড় খালা পা এগিয়ে দিলেন, বাবা সালাম করলেন, আয়োজন করে সালাম। নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি আপা, আপনার দোয়া চাই। এতদিন যা করলাম সবই তো টুকটাক, ঢাকের বাদ্য, এইবার গুড়ুম গাড়ুম বজ্রপাত। কিসের ব্যবসা করবে? রঙের ব্যবসা, ডাই, সুতায় যে রং দেয়া হয় সেই রং। বাংলাদেশে এই ব্যবসা এক চেটিয়া যে করত তার নাম নাজিম, চাঁদপুরে বাড়ি, বিয়ে করেছে জামালপুরের মুন্সি বাড়ির মেয়ে। সেই সূত্রে আমার সাথে পরিচয়, আমাকে সে খুবই ভালো পায়, দুলাভাই ডাকে। তোমাকে খামাকা দুলাভাই ডাকে কেন? তুমি তো তার বোনকে বিয়ে করো নাই। এইখানে একটা মজা আছে, তার যে আসল দুলাভাই সে লঞ্চ ডুবিতে মারা গেছে। তার চেহারা ছিল অবিকল আমার মতো, এই জন্যেই সে আমাকে ডাকে দুলাভাই। শুধু যে দুলাভাইটাকে তা না, সম্মানও সেরকমই করে। ও আচ্ছা, নাজিম সামনের মাসে আমেরিকা চলে যাচ্ছে, গ্রিন কার্ড না ইয়েলো কার্ড কি যেন পেয়েছে। আমাকে সে ডেকে নিয়ে বলেছে, দুলাভাই আমার রঙের ব্যবসাটা আপনার হাতে দিয়ে যাই, আপনাকে কিছুই করতে হবে না, জাপানে এবং কোরিয়ায় এলসি খুলবেন, রং আনবেন, ক্যাশ পয়সায় বেচবেন, পার্টি আপনার বাড়িতে এসে টাকা দিয়ে যাবে, আপনাকে যেতেও হবে না। আপা, এখন আপনি বলেন এই ব্যবসাটা করা উচিত না? অবশ্যই উচিত। হে, একটা জায়গায় শুধু আটকা পড়েছি, ক্যাপিটালের সমস্যা। 5 লাখ টাকা ক্যাপিটাল লাগে, 3 মাসের মধ্যে অবশ্য ক্যাপিটাল উঠে আসবে। ক্যাপিটালের বিষয়ে আপনি কি আমাকে কোনো বুদ্ধি দিতে পারেন? আমি তোমাকে কি বুদ্ধি দেব, আমি মেয়ে মানুষ, ব্যবসার আমি বুঝি কি। একটা বুদ্ধি অবশ্য আমার মাথায় এসেছে, ক্যাপিটালটা আমি আপনার কাছ থেকে ধার নিলাম, 3 মাস পর আপনার টাকা আপনাকে ফেরত দিলাম, প্লাস লাভের একটা পার্সেন্টেজ। আপা, আপনি কি বলেন? আপনি হলেন ব্যবসার স্লিপিং পার্টনার, কিছুই করতে হচ্ছে না, ঘরে বসে টাকা। আমি টাকা পাব কই? কেন, আপনার টাকা তো আছে। আমার টাকা কোথায়? তোমার দুলাভাইয়ের টাকা, উনি কঠিন হুকুম দিয়ে গেছেন আমি যেন টাকায় হাত না দেই, তার হুকুমের বাইরে যাব কিভাবে? মাত্র 3 মাসের ব্যাপার, 3 দিনের ব্যাপার হলেও তো পারব না, ওনার হুকুম। বাবা রবার্ট ব্রুসের মতো মচকাবার লোক না, তিনি পেছনে লেগেই থাকেন, নতুন নতুন আইডিয়া নিয়ে বড় খালার কাছে যান। একবার গেলেন বড় খালার মগবাজারের বাড়ির বিষয়ে কথা বলতে, নানান ভনিতার পর বললেন, আপা আপনার মগবাজারের বাড়িটা এমন এক সুবিধাজনক অবস্থায় আছে যে এটাকে বাড়ি বলা ঠিক না। বাড়ি না বলে কি বলবে? গোল্ড মাইন, সোনার খনি। এখানে একটা রেস্টুরেন্ট দিলে 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে কি? 6 মাসের মধ্যে আপনি কোটিপতি, টাকা গুনতে গুনতে আপনার হাতে ঘা হয়ে যাবে। হোটেল চালাবে কে? আমি চালাবো, শেফ আসবে ইন্ডিয়া থেকে। দেখেন না কি করি, রেস্টুরেন্টের একটা নামও ঠিক করেছি, আপনার পছন্দ হয় কিনা দেখেন, রসনা বিলাস। নাম তো সুন্দর। 3 ধরনের রান্না হবে, দেশি, মোগলাই, চাইনিজ, অনেকটা ফুড কোর্টের মতো। আপনি অনুমতি দিলে কাজ শুরু করে দেই, অনেক পেপার ওয়ার্ক আছে। তোমার দুলাভাইকে জিজ্ঞেস না করে অনুমতি দেই কিভাবে? উনি মৃত মানুষ, উনাকে কিভাবে জিজ্ঞেস করবেন? মৃত মানুষকে জিজ্ঞেস করার উপায় আছে, একে বলে ইস্তেখারা। দোয়া দরুদ পড়ে ঘুমোতে হয়, উত্তর দক্ষিণে পাক পবিত্র হয়ে শুতে হয়, মুখ থাকে কাবার দিকে ফেরানো। দেখি আগামী বৃহস্পতিবার ইস্তেখার করে দেখি। বাবা বললেন, উনাকে এসব জাগতিক বিষয়ে কিছু জিজ্ঞেস করে বিরক্ত করা ঠিক না। মগবাজারের বাড়িটাকে রেস্টুরেন্ট বানালে উনি খুশিই হবেন। ভাড়াটের কাছ থেকে আর কয় পয়সা আদায় হয় বলেন? আপনি অনুমতি দেন, ভাড়াটেদের উৎখাত নোটিশ দিয়ে দিই। তোফাজ্জল, শোনো, তোমার দুলা ভাইয়ের অনুমতি ছাড়া আমি কিছুই করব না। কয়েকটা দিন অপেক্ষা করো, আমি উনার কাছ থেকে জেনে নিই। বড় খালার কাছ থেকে ধাক্কা খেয়ে বাবা আমার ঘরে এসে বসেন। তিনি ছোটখাটো মানুষ, ওই ঘর থেকে বের হবার পর তাঁকে আরও ছোটখাটো দেখায়। ঠান্ডা ঘর থেকে হঠাৎ গরম ঘরে ঢোকার কারণে তিনি খুব ঘামতে থাকেন। তিনি আমার দিকে তাকিয়ে বলেন, পানি খাও তো বাবা। তিনি পানি শেষ করেন এক চুমুকে, তারপর বিড়বিড়ি করে বলেন, কঠিন মহিলা, অতি কঠিন, মচকাবার জিনিস না। বড় খালার কথা বলছ? হুম, তাকে এই বাড়িতে এনে বিরাট ভুল করেছি। সিন্দাবাদ যে ভুল করেছিল সেই ভুল। সিন্দাবাদ কি করেছিল জানিস তো? এক ভূত ঘাড়ে নিয়েছিল, আর নামাতে পারে না। বাবা পানি শেষ করে সিগারেট ধরান, সিগারেটে কয়েকটা টান দিয়ে উদাস হয়ে যান। তার জন্যে তখন আমার বেশ মায়া লাগে। আমি ছাড়া বাবার প্রতি আর কেউ মায়াবোধ করে বলে আমি মনে করি না। মায়াবোধ করার কোনো কারণও নেই। বাবা কারো কাছ থেকে তাঁর টাউট প্রকৃতি লুকাতে পারেন না, নিজের ছেলে মেয়ে স্ত্রীর কাছেও না। টাউটদের কেউ পছন্দ করে না। আজ বৃহস্পতিবার সকাল 9টা মাত্র, আমার হাতে বাবার কালো চামড়ার জুতা, পালিশ প্রায় শেষ পর্যায়ে। একটু আগে আমি বড় খালার ঘর থেকে এসেছি, ভূতের সঙ্গে কথাবার্তা বলে তিনি আবার টিভি দেখা শুরু করেছেন। তাঁর চায়ের ফরমাস এখনও পালন করা হয়নি, তাতে কোনো সমস্যাও নেই। বড় খালার মধ্যে কোনো তাড়াহুড়া নেই। চা যদি তাঁর কাছে 2 ঘন্টা পরেও যায় তিনি অভিযোগ করবেন না। দরজা ঠেলে বাবা ঢুকলেন, গরমের মধ্যেও তাঁর পরনে স্যুট, গলায় টাই, কিছুক্ষণ আগে শেভ করেছেন, গাল চকচক করছে। বাবলু, জুতার খবর কি রে? দেখি। তিনি সময় নিয়ে জুতা দেখলেন, জুতায় মুখ দেখা যায় কি না সেই চেষ্টা। ভালো হয়েছে, ভদ্রলোক চেনা যায় জুতা দিয়ে, এটা জানিস? না। মানুষের জুতা দেখে তার স্বভাব, চরিত্র, হাবভাব সব বলে দেওয়া যায়। নে, এই 5টা টাকা রাখ, দে জুতা পরায় দে। অন্যকে জুতা পরায় দেওয়া খুবই অসম্মানের কাজ, শুধু বাবার পায়ে জুতা পরানো সম্মানের কাজ। আমি জুতা পরালাম, জুতার ফিতা লাগালাম, বাবা সিগারেট ধরালেন। সিগারেট শেষ না হওয়া পর্যন্ত তিনি আমার সঙ্গে গল্প করবেন, এটা তাঁর নিত্যদিনের রুটিন। তোর বড় খালা নাকি ভূত দেখা শুরু করেছে? হুম। দিনে দুপুরেও নাকি দেখে? হুম। মাথা তো মনে হয় পুরোপুরি গেছে। তোর কি ধারণা? কথাবার্তা শুনে সেরকম মনে হয় না। কথাবার্তায় কিছুই বোঝা যায় না, বোঝা যায় কর্মে। দিনে দুপুরে যে ভূত দেখে, ভূতের সঙ্গে গল্প করে, সে মানসিকভাবে সুস্থ হয় কিভাবে? তিনি হয়তো সত্যিই ভূত দেখেন। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? তুই থাকিস তার পাশের ঘরে, ওনার রেডিয়েশন তোর উপরে আসতে পারে। সব মানুষের রেডিয়েশন আছে, এটা জানিস? না। সব মানুষের রেডিয়েশন আছে, কারোরটা ভালো, কারোরটা মন্দ। আমি একজন পীর সাহেবের কাছে যাই, ওনার রেডিয়েশন মারাত্মক, ধাক্কাতে পাওয়া যায়। তোমার পীর সাহেব আছে নাকি? আছেন একজন, তবে আমি ওনার মুরিদ না, এমনি মাঝে মধ্যে যাই, আমাকে স্নেহ করেন। তোকে নিয়ে যাব একদিন, কিছুক্ষণ কথা বললেই ওনার পাওয়ার বুঝবি। উনি থাকেন হাঁটার মধ্যে, দিন রাত হাঁটেন, তাঁর পেছনে পেছনে ভক্তরা হাঁটে। মজ্জুম অবস্থা। মজ্জুম অবস্থা কি? সাধনার স্তর, সে স্তরের নাম ফানাফিল্লাহ। সেটা কঠিন জিনিস, আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কানেকশন। বাবার সিগারেট শেষ হয়ে গেছে, তিনি এখনও উঠছেন না, মনে হয় তিনি আরও কিছুক্ষণ কথা বলবেন। তোর বড় খালার ব্রেন যদি সত্যি সত্যি আউট হয়ে যায় তাহলে তো বিরাট সমস্যা। তার টাকা পয়সার বিলি ব্যবস্থা নিয়ে সমস্যা, টাকা পাবে কে? ওনার ছেলে জহির ভাই পাবেন। বোকার মতো কথা বলিস না বাবলু। বোকা যখন বোকার মতো কথা বলে তখন শুনতে ভালো লাগে, কিন্তু একজন বুদ্ধিমান ছেলে যদি বোকার মতো কথা বলে তখন শুনতে ভালো লাগে না। জহির ওনার টাকা পয়সা থেকে একটা 5 টাকার নোটও পাবে না। কেন পাবে না? আরে গাধা, জহির তো তাদের ছেলে না, পালক পুত্র, এখন বুঝেছিস? পালক পুত্র পুত্র নহে, এই কথা কোরআন শরীফেও আছে। তোর খালার বিষয় সম্পত্তির মালিক আসলে আমরা। বাবা উঠে দাঁড়ালেন। প্রথম যখন আমার ঘরে ঢুকেছিলেন তখন তার চেহারায় একটা ক্লান্ত ভাব ছিল, এখন সেই ক্লান্তি নেই। বাবার চোখ তার জুতার মতোই চকচক করছে। বাবলু। জি বাবা। তোর বড় খালার সঙ্গে একটু হাই হ্যালো করে যাই, তাকে খুশি রাখা আমাদের কর্তব্য। মহিলার কাপড় চোপড় ঠিক আছে কিনা কে জানে, ন্যাংটা ম্যাংটা বসে থাকে, এক দিকদারি। বাবা খালার ঘরে ঢুকলেন, আমি দোতলা থেকে একতলায় নামলাম। বড় খালার চায়ের অর্ডার দেব, নিজে চা খাব, নাস্তা তৈরি হয়ে থাকলে নাস্তা খাব। এই বাড়িতে দু ধরনের নাস্তা হয়, একদিন হয় পাতলা খিচুড়ি বেগুন ভাজা, আরেকদিন হয় আটা রুটি আলু ভাজা। শুধু আমার নীলাফুপুর জন্য ভিন্ন ব্যবস্থা, নীলাফুপু পাতলা খিচুড়ি খেতে পারেন না। তার ধারণা পাতলা খিচুড়ি ফকির মিসকিনদের খাবার, যারা দিনের পর দিন পাতলা খিচুড়ি খায় তারা ভবিষ্যতে ফকির মিসকিন হয়। তিনি আটা রুটিও খেতে পারেন না, শুকনো রুটি তার গলায় নাকি আটকে যায়। নীলাফুপু সকালবেলা দুধ দিয়ে এক বাটি কর্নফ্লেক্স খান, অর্ধেকটা কলা খান, বাকি অর্ধেক কলা চটকে খোসাশুদ্ধ তিনি একটা মিক্সচারের মতো বানান। এই মিক্সচার চোখ বন্ধ করে চোখের ওপর দিয়ে রাখেন, তার দুই চোখের নিচেই কালো ছোপ পড়েছে। কলার মিক্সচার চোখের নিচের কালো দাগ দূর করার মহৌষধ। নীলাফুপু দেখতে খারাপ না, মায়া মায়া চেহারা, লম্বা চুল, বড় বড় চোখ, গায়ের রং দুধালতা না হলেও ভালো। তার একটাই সমস্যা, তিনি বেঁটে। ঢাকা শহরের সবচেয়ে বড় হিলের জুতা তিনি পরেন, তারপরেও তাকে বেঁটে লাগে। লম্বা হবার অনেক চেষ্টা তিনি করেছেন। হাইটোলিন নামের একটা পেটেন্ট ওষুধ তিনি দুই বছর খেয়েছেন। এই ওষুধ খেলে প্রতি বছরে 1.5 সেন্টিমিটার করে লম্বা হবার কথা। তিনি লম্বা হননি, বরং শরীর ফুলে গেছে। ওষুধ খাওয়ার জন্যই হয়তো তার খুকি খুকি চেহারা এখন বদলে মহিলা মহিলা চেহারা হয়ে গেছে। লম্বা হবার আশা নীলাকুপু এখনও ছাড়েননি। তার ঘরে কোনো ফ্যান নেই, ফ্যানের জায়গায় নাইলনের দড়ি দিয়ে রিং ঝোলানো। প্রতিদিন তিনি ঘড়ি ধরে 15 মিনিট রিঙে ঝোলেন। প্রচণ্ড গরমেও তিনি ফ্যান ছাড়া ঘুমান, কারণ ফ্যানের বাতাসে ঘুমলে নাকি শরীর ভ্যাপসা হয়ে যায়। শরীর ভ্যাপসা হয়ে গেলে নীলাফুপুর বিরাট সমস্যা হবে। এখন তার কাছে শরীর চেহারা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি একটা মেগা সিরিয়ালের চান্স পেয়েছেন। সিরিয়ালের নাম কুসুম কানন, নায়িকার নাম কুসুম, নায়কের নাম কানন, দুজনের নাম দিয়ে সিরিয়ালের নাম। কাহিনী খুব ট্র্যাজিক, নায়িকা অ্যাক্সিডেন্ট করে অন্ধ হয়ে যায়, নায়ক তার একটা চোখ দান করে নায়িকার একটা চোখ রক্ষা করে, তারপর আবার দুজনেই কি করে যেন অন্ধ হয়ে যায়। শেষে একজন বিদেশি ডাক্তার অপারেশন করে দুজনকেই ঠিক করে দেন। সিরিয়ালে নীলাফুপুর রোল খুবই ছোট, নায়কের বাড়ির সে সহকারী, আসলে কাজের মেয়ে। কাজের মেয়ে রোলে অভিনয় করছেন বলতে নীলাফুপুর লজ্জা লাগে বলেই তিনি সবাইকে বলেন সহকারীর ক্যারেক্টার। রোল ছোট হলেও অনেক কিছুই নাকি করার আছে। সিরিয়ালের পরিচালক মুকুল সাহেব নীলাফুপুকে বলেছেন শেষের দিকে এসে এই ক্যারেক্টারে অনেক টার্ন আছে। নীলাফুপু কয়েক বছর ধরেই ইন্টারমিডিয়েট পড়ছেন কমার্স, প্রথমবার পাশ করতে পারেননি, পরের বার সিরিয়ালের কারণে পরীক্ষা দিতে পারেননি, এবারও মনে হয় দিতে পারবেন না। তবে পড়াশোনা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কেউ যদি তাকে জিজ্ঞাসা করে কি পড়ো, তিনি হাসি মুখে বলেন ইন্টার পড়ি। আমার ধারণা ফুপু যতদিন বাঁচবেন ইন্টার পড়ি বলেই কাটিয়ে দেবেন। আমি রান্নাঘরে ঢুকে বড় খালাকে চা ফাটাতে বললাম। খাবার টেবিলে নীলাফুপুর পাশে এসে বসলাম। টেবিলের মাঝখানে বল ভর্তি পাতলা পানি খিচুড়ি, ঠান্ডা হয়ে গেছে বলে দুধের মতো সর পড়েছে। আমি খিচুড়ি নিতে যাচ্ছি, নীলাফুপু বললেন খিচুড়ি নিস না, আজকের খিচুড়িতে প্রবলেম আছে। কি প্রবলেম? খিচুড়িতে একটা তেলাপোকা পাওয়া গেছে। আমি হাত গুটিয়ে বসলাম। খিচুড়িতে তেলাপোকা পাওয়া আমাদের বাসার একটি স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। হাঁড়ির যে অংশে তেলাপোকা পাওয়া গেছে মা সেখান থেকে তেলাপোকা শুদ্ধ এক খাবলা খিচুড়ি শুধু ফেলে দেবেন, তারপর সুরা একলাস পড়ে ফুঁ দেবেন। সুরা একলাস পড়ে ফুঁ দিলে খাবার শুদ্ধ হয়ে যায়, মা নাকি কোনো এক ধর্মের বইয়ে পড়েছেন। নীলাফুপু বললেন তোকে টাকা দিচ্ছি, তুই হোটেল থেকে গোস্ত পরোটা খেয়ে আয়। আমি বললাম ইন রিটার্ন তোমার জন্য কি করতে হবে সেটা বলো। কিছুই করতে হবে না, দশ টাকা তোর নাস্তা হবে না? হবে, বসে থাক, আমি খাওয়া শেষ করে তোকে টাকা এনে দিচ্ছি। নীলাফুপু অকারণে টাকা খরচ করার মেয়ে না, আমাকে নাস্তা খাওয়ানোর জন্য তাঁর কোনো ব্যাকুলতা থাকার কথাও না। রহস্য কিছু আছে, আমি সেই রহস্যের অপেক্ষা করছি। বাবলু, এই নে তোর নাস্তার টাকা, আর এই খামটা নে, জরুরি একটা চিঠি আছে, মুকুল ভাইয়ের হাতে দিবি, পারবি না?
পারব।
মুকুল ভাই কিন্তু এগারোটার পর বাসায় থাকেন না, এগারোটার মধ্যে যাবি। আর শোন, চিঠিটা খুবই জরুরি, অন্য কারো হাতে যেন না পড়ে। চিঠিতে কি লেখা আছে? কিছু ব্যক্তিগত বিষয়ে, তুই বুঝবি না। নাস্তা খেতে খেতে আমি ফুপুর চিঠি খুলে ফেললাম। অনেক কায়দা করতে হল, চায়ের গরম কাপের সঙ্গে খামের মুখ চেপে ধরা, ব্লেড দিয়ে ঘষা, তারপরেও সমস্যা হল। খামের মুখ সামান্য ছিঁড়ে গেল এবং খামের গায়ে মাংসের ঝোল লেগে গেল। এত ঝামেলা করে উদ্ধার করা নীলাফুপু চিঠিটা এরকম। মুকুল ভাই, আপনি কি ওই দিনের ঘটনা কাউকে বলেছেন? অবশ্যই বলেছেন, না বললে রিয়া কি করে এমন একটা কথা বলল? রাগে দুঃখে আমি অনেকক্ষণ কেঁদেছি। আমি অনেকবার মোবাইলে আপনাকে ধরার চেষ্টা করেছি, রিং হয় কিন্তু আপনি ধরেন না। আমার ধারণা আমার নাম্বার দেখেই আপনি ধরেন না। এখন রিয়া আমাকে কি বলেছে সেটা শুনুন। রিয়া টেলিফোন করে বলল, সোমবার শুটিং শেষ করে তুই গুলশানের কোনো রেস্ট হাউসে গিয়েছিলি? আমি বললাম, রেস্ট হাউসে যাব কেন, আমি বাসায় চলে এসেছি। তখন রিয়া বলল, আচ্ছা শোন, তোর কি সবুজ রং খুব পছন্দ? আমি বললাম, কি আবোল তাবোল কথা বলছিস, সবুজ রঙের কথা আসলো কেন? তখন রিয়া বলল, না, তোর আন্ডার গার্মেন্টসের কালার সবুজ, এই জন্যই রঙের কথা আসলো। আচ্ছা মুকুল ভাই, আমার আন্ডার গার্মেন্টসের কালার রিয়া কিভাবে জানল? আপনি কি সবাইকে সবকিছু বলে দিয়েছেন? চিঠিতে আমি সব কথা বলতে পারছি না, আপনাকে আমার আরও কথা বলার আছে। দয়া করে আমি যখন টেলিফোন করব তখন টেলিফোন ধরবেন। আপনি আমাকে আপনার বাসায় যেতে নিষেধ করেছেন বলে আমি যাই না, নিষেধ না করলে সরাসরি আপনার বাসায় চলে যেতাম। মুকুল ভাই, আমাদের নেক্সট লটে শুটিংয়ের ডেট কি হয়েছে? আমাকে কেউ কিছু জানায় না। এই লটে আপনি কি আমার ক্যারেক্টারের দিকে একটু নজর দিবেন? গত এপিসোডে আমি শুধু একবার গ্লাসে দুধ নিয়ে ঢুকেছি, কোনো ডায়ালগ নেই। ডায়ালগ না থাকলে অভিনয়টা করব কিভাবে? মুকুল ভাই, আপনি আমার উপর রাগ করবেন না, যদি উল্টাপাল্টা কিছু বলে থাকি তার জন্য ক্ষমা করবেন। ইতি আপনার স্নেহধন্য নীলা।
এতক্ষণ আপনারা শুনলেন বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস লিলুয়া বাতাসের প্রথম অনুচ্ছেদ থেকে পাঠ। পাঠ করেছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে ব্যবহৃত যন্ত্রসঙ্গীতের শিল্পীরা হলেন ভারতের প্রখ্যাত বাঁশিতে হরিপ্রসাদ চৌরসিয়া, সন্তুর শিবকুমার শর্মা এবং তবলায় কাশীনাথ মিশ্র। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@hotmail.com এবং banglaradio@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.banglaradio.org.au। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।